সপ্তর কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবশ্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্রৈ নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আগামী করল আজ তারই অধিবাস কীর্তন আপনারা সকলে সমবেত হয়েছেন এখানে ব্যাস পূজা করবার জন্য। প্রকৃতপক্ষে সকলেই যে সেই জন্য এসেছেন এটা আমি মনে করি না। কারণ সকলের চিত্তবৃত্তি এক প্রকার নয়, বহু চিত্তবৃত্তি বিশিষ্ট লোক বহু উদ্দেশ্য নিয়ে সমবেত হয়। শুভ অনুষ্ঠান হলেও তার মধ্যেও নানা প্রকার অশুভ সেই জন্যই সেখানে অবস্থান করে। সুতরাং ভাগ্যবান ব্যক্তিরই ভাগ্যে এই প্রতিষ্ঠানের যে সৎ উদ্দেশ্য সেটিকে গ্রহণ করার সুযোগ হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? গুরুপাদ পদ্মের পূজা। গুরুপাদ পদ্মের পূজা, সেটার দ্বারা আমাদের কি হবে? আমরা অনেকেই জানি না, অনেকেই দুর্গাপূজা কালী পূজা শিব পূজা ইত্যাদি নানা পূজা করে থাকি এবং তার ফল কি সে বিষয়ে আমরা সম্যক অবহিত আছি। গুরুপাদ পদ্মের পূজাও যদি আমরা একটা সেই রকম কিছু মনে করি তাহলে কিন্তু আমাদের প্রকৃত ধারণা হলো না। অন্যান্য দেবদেবীর পূজা আর গুরুপাদ পদ্মের পূজা ঠিক বিপরীতমুখী। একটাই ভোগবাদ আর একটাই তার বিপরীত সেবা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। সুতরাং সকলেই যে আপনারা প্রেম লাভ করবার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন এই প্রকার সৌভাগ্য সকলেরই যে আছে এটা ধারণা না করাই ঠিক বলে মনে করি। কেউ এখানে নানা প্রকারের ইন্দ্রিয় তর্পণ কর নানা প্রকার ব্যাপারের মধ্যে জড়িত থাকতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে ওখানে গেলে নানাভাবে আমাদের সেই সুযোগ হয় খাওয়া দাওয়া থাকা। দুই দণ্ডতে আসছি, কখন এলে মহারাজ? গুরুপাদ পদ্মের পূজার উদ্দেশ্য আমাদের ভোগবাদ নয়, আমাদের সংসারের ছেলে মেয়ে ভালো থাকবে, তাদের নিয়ে বেশ আনন্দ পাব। এই জন্যে গুরুপাদ পদ্ম আশ্রয় করে না লোকে, সেগুলো আমার চুরোই যাক, সেগুলো আমার থেকে দূরে যাক। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে, আমার এই বুদ্ধি লাভ হোক। ধনজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। যারা এই প্রকার উদ্দেশ্য না করে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে চান, তাদের প্রকৃত গুরুপাদ পদ্ম আশ্রয় হয়নি। গুরুপাদ পদ্ম আশ্রয় বললি অমনি গুরুপাদ পদ্ম আশ্রয় হয় না। আমি এত বছর ধরে গুরুপাদ পদ্মের সেবা করছি বললেই হবে না। এত বছর ধরে যদি সেবা করি তাহলে সেই গুণীর প্রতি আমার অনাসক্তি কোথায়? আমায় বিন্দুমাত্র তা থেকে নিষ্কৃতি দেয়নি। আমি গুরুসেবক নই, ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র। শাস্ত্রে বলছে ভগবানের পাদ পদ্মে ভক্তি যদি হয়, গুরুপাদ পদ্মে যদি ভক্তি হয়, গুরুপাদ পদ্ম বা ভগবত তত্ত্ব কী বস্তু সেটা আমার জ্ঞান হবে, অনুভব হবে। আমি কিছুই জানি না, এবং যে বস্তু মায়া মিথ্যা সেই বস্তুকে আমি পরিত্যাগ করবার ইচ্ছাযুক্ত হব, এই প্রকার বৃত্তি আমার হবে। এত বছর গুরুপাদ পদ্ম আশ্রয় করি, কই কী ছেড়েছি, বেশ আরো মজা আছি। গুরুদেব আমায় কি করেন, কোলে ছেলেটাকে তুলে দিলাম, আহা কি আমার গুরু ভক্তি রে। গুরুদেব আশীর্বাদ করুন, আমার ছেলে যেমন আমার নাতিপুতি, সে যেন ভক্তি আমার হয়। তুমি বড় হলে তাই তোমার ছেলেটি আমার কোলে দিয়ে তার ভক্তি চাচ্ছ। এই কি প্রকৃত গুরুপাদ পদ্মের কৃপা লাভের চেষ্টা? গুরুদেব কৃপা করুন যেন আমার এই সমস্ত থেকে আমি নিষ্কৃতি লাভ করি। অন্তরের সহিত এগুলো বলি, পেকে গেছি এত বছর ধরে গুরুপাদ পদ্মের সেবা করেছি, আমি মন্ত্র জপ করছি, কোথায় মন্ত্র জপের ফল হয়েছে? গুরুপাদ পদ্ম আশ্রয় না করেই বলছে পঞ্চাশত ঊর্ধ্বে বনং ব্রজে, যারা এইরকম বর্ণাশ্রম ধর্ম পালন করে তাদের পঞ্চাশ বছর হলে বলছে যাও স্ত্রীপুত্র ছেড়ে চলে যাও, স্ত্রীকে ত্যাগ করে বানপ্রস্থ গ্রহণ করো। আর গুরুপাদ পদ্ম আশ্রয় করে সেই প্রবৃত্তিও হচ্ছে না। আরও কিছুদিন থাকতে দিন গুরুদেব, ছেলেটি আমার এখনো বড় হয়নি। এই কি গুরুপাদ পদ্ম আশ্রয়? এই কি সাধুসঙ্গ? এই কি সৎসঙ্গ? এই কি মন্ত্র দীক্ষার ফল? সুতরাং আমি যে বলছি, আপনারা অনেকেই প্রকৃতপক্ষে এই প্রতি এই অনুষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য লাভ করার জন্য আগ্রহী হয়ে আসেননি। আপনারা চাচ্ছেন গুরুদেবের কৃপায় আমার ছেলে পিলে যেন ভালো থাকে, ঘর বাড়ি লাভ হোক, টাকা পয়সা লাভ হোক ইত্যাদি, কিন্তু নিজেরা বঞ্চিত হতে ইচ্ছা করছি। গুরুদেব সেই প্রকার কৃপা করেন না। যে গুরুদেব শিষ্যের সেই প্রকার কৃপা করেন, তিনি প্রকৃতপক্ষে গুরুর কাজ করছেন না, তিনি বঞ্চনা করেন। তিনি বলছেন যে কি করবে, এ ব্যাটা ছাড়ছে না, নে দেখ একবার নিয়ে মর জল, তখন যদি তোর বিবেক হয়। কিন্তু আমরা জন্ম জন্ম ধরে মরছি, তথাপি আমাদের বিবেক হচ্ছে না। এক জন্ম নয়, প্রতি জন্মেই এইগুলো নিয়ে আমরা জ্বলছি, তাহলে কোথায় আমাদের কি হলো? এই জন্মে যে গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমাদের কি সার্থকতা হলো? এগুলি চিন্তা করার কথা। আমি বড় বৈষ্ণব বললেই বড় বৈষ্ণব হবে না, প্রকৃত বৈষ্ণব কিনা দেখতে হবে বিচার করে। বৈষ্ণবতা কোথায় বললি? এমনি বৈষ্ণবতা আমার মধ্যে এসে যাবে না? এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাস পূজা বা গুরু পূজা। ব্যাসদেব তিনি গুরুরূপে জগতে বেদাদি সমস্ত শাস্ত্রের শিক্ষা আমাদের জানান। তিনি ব্যতীত অন্য কারো কাছে আমাদের এই প্রকার জানবার সুযোগ নেই। পিতা মাতা আত্মীয় স্বজন সমাজ স্কুল কলেজ বর্তমান শিক্ষা কেন্দ্র আমাদের তার বিপরীতমুখী করছে। তারা বলছে খাওয়া দাওয়া থাকার উন্নতি হলো পরম উন্নতি, আমরা সেইগুলির ব্যবস্থা করছি তোমাদের, তোমাদের কত মঙ্গল সাধন করছি। আর বৈষ্ণবগণ বলছেন, গুরুপাদ পদ্মের আশ্রিত ব্যক্তি বলছেন, ওসব আমি চাই না, আমাকে ওসব দেবার কোনো দরকার নেই। ব্যাসদেবের বা নারদ গোস্বামীর আশ্রিত প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব তাকে বললেন, প্রহ্লাদ আমি তোমার বরের স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি বর গ্রহণ করো, তুমি যা চাবে আমি তাই দেব। অন্যান্য দেবদেবী সব দিতে পারে না, কিন্তু আমি সব দিতে পারবো, তুমি যা চাবে আমি তাই দেব, তোমাকে অদেব আমার কিছু নাই। প্রহ্লাদ তাকে কি উত্তর দিলেন? বলে প্রভু আপনিও আমায় এই কথা বলছেন, আপনি কি করে কথা বলতে পারেন, আপনি এ কথা বলতে পারেন, আপনি এ কথা বলতে পারেন না। বলে কেন আমি দিতে পারি না? বলে আগে হ্যাঁ দিতে আপনি পারেন, কিন্তু আমাকে নেবার জন্য এইরকম যে বলছেন সেটা আপনার প্রকৃত উক্তি নয়, কেন আমি তোমাকে বলছি সব দেবো। বল না 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 আপনি বলেন না, আমি বুঝতে পারছি না আপনি কেন বলছেন। বলে কি জন্য বলছি? আপনি আমাকে দিয়ে জগতে এই প্রকার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন যে প্রকৃত যে গুরুপাদ পদ্ম আশ্রয় করে সে আমি দিলেও আমার কাছ থেকে এই সমস্ত বস্তুগুলো নেয় না। কেন? গুরুপাদ পদ্ম তাকে এমন একটা জ্ঞান প্রদান করেছেন যে জ্ঞানেতে এই সমস্ত বস্তুর প্রতি এইগুলো যে ক্লেশদায়ক সেটা তার বোধ হয়ে থাকে। সুতরাং আপনি কখনো যদি আমার পক্ষে স্নেহ করেন, আমাকে যদি কৃপা করেন, তাহলে আপনি কখনো বলতে পারেন না যে ক্লেশের বস্তুগুলো তুই আমার কাছ থেকে চেয়ে নে, এটা আপনার পক্ষে সঙ্গত হতে পারে না। আপনি তো আমার শত্রু নন। কোনো পিতামাতা পুত্রকে বলতে পারে বাবা এই বিষের বাটিটা নিয়ে খাতো? কোনো পিতামাতা পারবে পুত্রকে হাতে মুখে বিষের বাটিটা ধরতে? শত্রু বলবে, হ্যাঁ এটা খুব মিষ্টি খেয়ে ফেলাও তো বাবা, আপনি কি আমার শত্রু? আপনি তো তা নন, আপনি আমার পরম মিত্র, আপনার থেকে মিত্র আমার কেউ নেই। সুতরাং আপনি কি করে বলতে পারেন আমাকে যে এই সমস্ত বর নেই আমার কাছে? তোমার এইসব বুদ্ধি কোথা থেকে হলো? আপনারই ভক্ত, তিনি গুরুদেব, তিনি আমাকে এইসব শিখিয়েছেন, তারই কাছ থেকে শিখেছি। নিত্যার্থিতে না বৃত্তে না দুর্লভে না আত্মমৃত্যু না গৃহাপত্যাপ্ত পশুভি কা প্রীতি সাজিতই চলই। আপনারই ভক্ত আমাকে শুনিয়েছে, আর কারো কাছ থেকে আমার শুনবারে ভাগ্য হয়নি। তথাকথিত শিক্ষক, তথাকথিত বিদ্যাকেন্দ্র এই সমস্ত কথা আমাদের শিক্ষা দেয় না। টাকা পয়সা ঘর বাড়ি আত্মীয় স্বজন এইগুলি আর্তিদা বস্তু এ তারা বলে না। তারা বলছে এইগুলি আরো প্রচুর পরিমাণে তোমার হলে সুখ হবে, বিপরীত কথা বলছে তারা। তারা আমাদের বিপরীত মুখে পরিচালিত করে আরো আমাদের কষ্ট বাড়িয়ে দিতে চাচ্ছে। এই প্রতিষ্ঠান বা আজকে যে তত্ত্বের অধিবাসী আমরা উদযাপন করছি, তিনি আমাদের কখনো সেই রকম শিক্ষা দেননি। তিনি বলেছেন শ্রেষ্ঠ কে? যে সংসারে মজি আছে, সে তো মজি আছে, সে আবার শ্রেষ্ঠ কিসে? এখনো পর্যন্ত সে ত্যাগ করতে পারলো না, অনাসক্ত বিষয়ে যথারম্ভ পর্যন্ত অনাসক্ত হয়েছে, অনাসক্ত ভাবে সে সেইগুলি ব্যবহার করছে কি? মুখে বললেই অনাসক্ত হবে? একজন মঠের ব্রহ্মচারী, সে যদি প্রকৃতপক্ষে তার আত্মীয় স্বজনের সঙ্গ ত্যাগ করে গুরুসেবা করতে আসে, সে এইরকম আমার মতন পচা গৃহস্থ থেকে হাজার গুণে ভালো। কেননা দুঃসঙ্গম উৎসিজ্জ সচ্ছু সজ্জিত বুদ্ধিমান, সে দুঃসঙ্গকে ত্যাগ করে এসেছে। আমি ত্যাগ করতে পারছি না, দুঃসঙ্গে মজে আছি, আমি উপদেশ করব তাকে, সে আমার কথা শুনবে? আমার কথা শোনার যোগ্য না আমি তার কথা শোনার যোগ্য? উল্টা বুঝিলি রাম হয়ে যাচ্ছে আজকাল। সুতরাং গুরুদেব আমাদের কি শিক্ষা দিচ্ছেন? নিত্যার্থীতেই না বৃত্তি না, বৃত্ত সম্পত্তি প্রচুর পরিমাণে হলে তোমার কখনো হবে না সুখ। যত বৃত্ত সম্পত্তি বাড়বে তত তোমার জ্বালা আরো বাড়বে। একটি একটি কারবার করে যে জ্বলছে, পাঁচটি কারবার করলে পাঁচ গুণ তাকে জ্বলতে হবে। একটি সন্তান লাভ করে যে জ্বালা জ্বলছে, পাঁচটি সন্তান হলে পাঁচ গুণে জ্বালা বাড়বে। এইগুলি হলো পরমার্থ জগতের প্রথম শিক্ষা। বলুন আমাদের এই শিক্ষা কজনে আর লাভ করেছি? পাকা বৈষ্ণব হয়েছি আমরা? একটু বিষয় থেকে আমরা সরেছি? হিসেব রেখে দিয়েছি কত টাকা দিলাম গুরুপাদ পদ্মের সেবায়? বলুন তো আমি কত বড় গুরুসেবক? আজ পর্যন্ত এত টাকা আমি দিয়েছি গুরুসেবা আমি করিনি? আর সে পিতা মাতা আত্মীয় স্বজন গৃহ দুঃসঙ্গ এইসব পরিত্যাগ করে সে যদি গুরুপাদ পদ্মে সেবা করবার জন্য আসে, সে কি তার থেকে কমা হয়ে গেল? দুঃসঙ্গম উৎসিজ্জ সৎসুসজ্জিত, শাস্ত্রে বলছে দুঃসঙ্গটা আগে ত্যাগ করতে হবে, তবে সৎসঙ্গের যে বাস তার প্রকৃত ফল পাওয়া যাবে। দুঃসঙ্গ কিছুতেই ত্যাগ করলাম না, জীবন ভোর ত্যাগ করলাম না, সে আবার কি গুরু সম্পাদ পদ্মের কৃপা লাভ করেছে? তার কি এত প্রশংসা করতে হবে? সে প্রশংসা আসার যোগ্য? দুঃসঙ্গম উৎসিজ্জ, আগে দুঃসঙ্গটাকে ত্যাগ করা দরকার, তবে সৎসঙ্গ বা গুরুপাদ পদ্মের উপদেশের কার্যকরী ফল পাওয়া যাবে। সৎসুচর্জিত আমরা তা পাচ্ছি না, আমরা গৃহস্থ লোক, আমাদের জন্য আলাদা নিয়ম, এটা হবে না। শাস্ত্রে আলাদা নিয়ম নেই, যেই ভজে সেই বড়। গুরুপাদ পদ্মের ভজনা বলা, নানা প্রকার ভালো ভালো উত্তম ফুলের মালা, চন্দন আর নানা প্রকার খাদ্যাদির দ্বারা গুরুপাদ পদ্মের সেবা হবে? গুরুদেবের সেবা করতে গিয়ে কোনটা দরকার? নানো প্রচার কৃজপূজনম মার্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্যুতং স্যাৎ যাবৎ ক্ষুদ্রী জটরে জড়টা পিপাসা তাবৎ সুখায় ভবত অনুভক্ষ পেয়ে। এই প্রকার নানা মূল্যবান সামগ্রীর দ্বারা মন্দিরাদি সজ্জিত করে বা গুরুপাদ পদ্মের ভোগের রন্ধনাদি করে বা নানা প্রকার মূল্যবান আসবাবপত্রের দ্বারা গুরুদেবের গৃহকে সজ্জিত করে আমরা মনে করছি গুরুসেবা করছি, কিন্তু প্রকৃতপক্ষে গুরুসেবা কিছু হবে? গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে, গুরুদেবের মুখে চুনকালি তুলে দিলে গুরুসেবা হবে? এদিকে ফুলের মালা ভালো ভালো দাম দিয়ে কিনে এনেছে গলায় দিয়ে দিলাম, গুরুদেবের মনোভীষ্ট, গুরুদেবের যাতে প্রীতি সেদিকে লক্ষ্য নেই, এদিকে বড় বড় ফুলের মালা এনে গলায় দিয়ে দিয়ে বলছি আমি কত গুরু সেবক, ভালো কাপড় এনেছি, চশমা করে দিয়েছি, অমুক করে দিয়েছি, কত কি করে দিচ্ছি। গুরুদেব কোনটা চান? তার আচরণ যদি আমি নিজেই সেটা পালন না করি, তার উপদেশ যদি না পালন করি, শুধু খেতে দিয়েই হবে? শাস্ত্রে তো তা বলেনি। ভগবানকে বা ভক্তকে সেইভাবে সন্তুষ্ট করা যায় না। গুরুদেব স্ত্রী সঙ্গকে কি অনুমোদন করেন? তিনি কেন স্ত্রী সঙ্গ করেন না? স্ত্রী সঙ্গী এক অসাধু, শাস্ত্রে বলেছে। যিনি নিজে স্ত্রী সঙ্গ করেন তিনি অন্যকে আবার দোষ দেন কি করে? আগে নিজে সব সাবধান হন, তবে অন্যকে উপদেশ করবেন। আচরণ আপনি আচরণ ধর্ম জীবনে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ওসব ধারধারি না। আমি যা বলবো, গুরুদেব যা বলাচ্ছেন আমি তাই বলছি। আর এক অসাধু কেন বলল স্ত্রী সঙ্গীকে? স্ত্রী সঙ্গীর নিন্দা নয় তো প্রশংসা কোথায় আছে শাস্ত্রে দেখাতে পারেন? সুতরাং সেই প্রকার ব্যক্তি গুরুপাদ পদ্মের কি সেবা করবে? তথাপি গুরুদেব তাকে কৃপা করে তার সেবা গ্রহণ করেন, যে আস্তে আস্তে যদি কোনোদিন তার সৌভাগ্যের উদয় হয়। এইটুকুই তার প্রতি কৃপা। সর্বনিকৃষ্ট গার্হস্থ আশ্রমকে জঘন্য আশ্রম বলেছে। জঘন্য দেশ থেকে সেটার উৎপত্তি হয়েছে। ব্রহ্মচর্য হৃদয়ম, হৃদয় থেকে ব্রহ্মচর্য হয়েছে। ব্রহ্মচারী বড় না গার্হস্থ গৃহগৃহী বড়, যেই ভজে সেই বড়। অভক্তহীন ছাড় যে বলা আছে, সে ভজনটা কোথায়? ভজনে যদি হয় ওইটাকে ভজন বলে? স্ত্রীপুত্র ইত্যাদিতে আসক্তি রাখাকে ভজন বলা হবে না? গুরুপাদ পদ্মে সেবার জন্য মন প্রাণ সমস্ত কিছু নিবেদন করা, সেইটাকে ভজন বলা হবে? সুতরাং আমরা গুরুপাদ পদ্মের সেবা করতে গিয়ে তাঁর আদর্শটাকেই আমরা শিরোধার্য করে সেইটা আচরণ করে যতটুকু তাঁর মহিমা কীর্তন করব সেইটিই হবে তাঁর মন আনন্দদায়ক। নতুবা কেবলমাত্র উৎসব আদি করে নানা প্রকার সুর তাল লয়ে সংযোগ করে যে কর্ণরসায়ন কীর্তন, সেটাও তার হবে না, তার দ্বারাতেও হবে না। তার আচরিতের যে সমস্ত উপদেশ, সেইগুলিকে আমাদের জীবনে যদি আমরা পালন করতে পারি, তবেই আমাদের প্রকৃত গুরুসেবা হবে। এখন অনেক বক্তারা এখানে উপস্থিত রয়েছেন, আমি এই বলি তাঁর চরণে শ্রীচরণে প্রার্থনা করছি, তিনি আমার যোগ্যতা প্রদান করুন। আমি অতি দীনহীন অপরাধী, আমার যেন তাঁর আদেশ পালন করতে বা আচরণ পালন করতে যোগ্যতা লাভ হয়ে যায়। মাঞ্ছা আকল্প যার খুশি বলতে পারে, সবাই বলতে পারে, বলবেন না কেন? তুমি বলে দাও। আমি এরপর ত্রিদণ্ডী মহারাজ আপনাদের উপদেশ করবেন। তিনি এসেছেন, তিনি এক মাঠে
ঘুম ভেঙে যাবে।
গৌরবেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত ওই রকম একজন রাজকুমার শিশু, তিনি সব ত্যাগ করে তখনকার জমিদারের যারা আমার বৈশাখী জানলেন তার জমিদারের প্রতাপ কত বাগে হরিণে একসঙ্গে জল খাইয়েছে, এইরকম প্রতাপ তার জমিদারি সেই রকম জমিদারি পরিত্যাগ করে পরমারাধ্যত হয়েছিল প্রভুপাদের চরণ কমল আশ্রয় করেছিলেন এবং কৌটা দিয়েছিলেন, তিনি কৌটা ভিক্ষা করতেন। একদিন ওই এখানে ওই নবদ্বীপ খাট থেকে শিয়ালদহ কৌটা ভিক্ষা করতেন, তার একদিন ওই নবদ্বীপ স্থান থেকে হাওড়া স্টেশন তখন এখানে বাদ ডাকত ভীষণ এখানে ছিল, তখন স্টেশনে আর বাতি চলতে ইলেকট্রিক আলো ছিল না, এসে লাগবে যে ওইরকম যুবক ছেলে একটি সজনা পাতা সিদ্ধ করে সজনা পাতা তুলে আলো জেলে 300 টা সজনা পাতা আর 100 টা চাল সিদ্ধ করে খেলে আবার ভিক্ষা দিলেন। সনাতনের অঙ্কঠোর বৈজ্ঞ করেছিলেন পরমারাধ্য তোমার কৃপা পদ্ম এরকম বৈজ্ঞান দিয়েছিলেন, আর যিনি পরমারাধ্য তোমার শিল্প প্রভুপাদ ওনার সেবা করছেন তা উনি হেঁটে যাচ্ছেন কী সব সেবা হচ্ছে, তা গুরুপাদন বলে এটা আমরা বৈরাগ্য শিক্ষা করছি, বৈরাগ্য শিক্ষা করছি কী এসব সৈন্য পদে সিদ্ধ করে খাচ্ছে, হ্যাঁ বললেন আমি বৈরাগ্য শিক্ষা করছি। গুরুপাদের তুমুল প্রচার শুরু করে দিলেন, বারবাজারের মঠ গুরুপাদ বন্ধ তার ওখানে তার জমিদারি প্রজা ছিলেন জগৎবন্ধু দত্ত জীবিনী কাজী যখন ছিলেন তখন তিনি ওই দিলেন পরমারাধ্য তখন ছিল প্রভুপাদ, আউল বাউল কর্তা ভয়া মেলা দলের সাই সহলিয়া সতীদের স্মার্ত জাতি গোসাই অতিবাহিত ব্যবহারী এসব অপসম্প্রদায় স্ট্রং করে পরমারাধ্য তখন ছিল প্রভুপাদ প্রচার করেছিলেন। গুরুপাদ পদ্ম যখন শ্রীরাম নবদ্বীপ পরিক্রমা শুরু হয়ে গেল তখন এই বাবাজির দল জাতীয় সাহের দল যখন তিনি পরিক্রমার খালি পিঠে উঠে দিগ্রহ চলে গেছিলেন যখন ওই চাপা যদি ফিরে আসছে তখন সব আক্রমণ করেছিলেন প্রভুপাদ, তখন সব কোথায় সঙ্গে ছত্র হয়ে গেল প্রভুপাদ একজন শিষ্য বা প্রভুপাদ আশ্রয় দিলেন সবাই নিয়ে, কিন্তু গুরুপাদ এইরকম সেই কুরেশের শুনেছি যে ব্রাহ্মণী আচার্যের তার যে সেরকম গুরু সেবা আমাদের গুরুপাদ করে সেরকম গুরু সেবা প্রাণ দিয়ে করেছেন তাকে বলে গুরু সেবা, গুরু ভোগ করে না গুরু সেবা নয়। তখন তিনি কি করলেন সব আক্রমণ করে প্রভুপাদকে, হাজিরে আমাদের এই প্রচার হবে না, আমাদের জাতি গোসাই তিনি চলবে না, আমাদের এই সব কিছু করা চলবে না, পরমারাধ্য তো যারা যারা সব অন্তরঙ্গ বলেছিলেন পৃষ্ঠ বলেছিলেন তারা কোথাও সব ছড়িয়ে গেছেন। গুরুপাদ গিয়ে বললেন প্রভু আজকে তো জল খুব আমাদের, তা আপনি আমার প্রসাদটা নিন আর আপনার প্রসাদটা আমাকে দিন। তখন ব্রহ্মচারী বেশ তখন সাদা কাপড় গুরুপাদ বলে না না তা হবে না, বলে না আপনি থাকলে জগতের অনেক কল্যাণ হবে। তারপরে গুরুপাদ দেবেন না নিয়ে শুনে গুরুপাদ দেখালেন যে একান্ত গুরু সেবকের বিনাশ নাই, তখন গুরুপাদ কী বললেন সন্ন্যাসী বেশটা গুরুপাদ দিলেন আর গুরুপাদের ব্রহ্মচারী বেড়ে নিয়ে গুরুপাদ চলে যাচ্ছেন, সবাই যাচ্ছেন প্রভুপাদ চলে যাচ্ছেন কিন্তু কারো মারা দিচ্ছে না, ইতাই গৌর প্রণামে এই প্রাণ দিয়ে গুরু সেবা করেছিলেন, এই জন্য গুরুপাদ প্রভুপাদ আক্রমণের পরে সবাই প্রায় সেই দিনে পত্রিকা গৌরী বেদান্ত সমিতি স্থাপন করে গুরুপাদ পদ্ম নির্ভীক কণ্ঠে তিনি প্রচার করেছেন, এখানে তার মধ্যে স্থাপন করার উদ্দেশ্য হলো যেখানে প্রভুপাদ আক্রমণ করেছে ওইখানে আমি মত স্থাপন করবো, ওইখানে প্রভুপাদের কথা আমি বলবো। এবং একদিন গুরুপাদ গুরুপাদের মা তিনি চিঠি দিলেন যে বিনোদকে একটু পাঠিয়ে দিন, না হলে তো জমিদারি রক্ষা হয় না খাজনা করে দিচ্ছে না। পরমানন্দ তোমার প্রভুপাদ বললেন যে বিনোদ, গুরুপাদ বললেন যে তুমি একবার বাড়িতে যাও তো আমার মা ডেকেছে, গুরুপাদ জানি বসে হরিনাম করছেন ঘরে করে পরিবার জিজ্ঞাসা করেছে পরমানন্দ প্রভুকে পরম পূজ্যবাদ যে আছে বিনোদ চলে গেছে কি না ঘরে বসে হরিনাম করছে, তখন প্রভুপাদ ডাকলেন কই তুমি জানো না তোমার মা চিঠি দিল আমি যেতে বললাম, তখন গুরুপাদ কৃপ নিষ্ঠা দেখুন তিনি বললেন প্রভু মা আমার চিঠি দিয়েছেন যেতে কিন্তু কে বলবে তোমার জমিদারিকে রক্ষা করবে, তুমি একদিন বিয়ে করো বিয়ে করে সংসার করো। আমি বহু ভাগ্য ফলে আপনার চরণকে আশ্রয় পেয়েছি, বহু কোটি জন্মের সৌভাগ্যশালী আমরা সবগুলো পেয়েছি। আমি আমার সব চলে যাই, খুব আপনার চরণ কম ছাড়ি করে পরমানন্দ তম পড়ুয়ার এই কথা শুনে খুবই খুশি হলে, এবং যখন সমস্ত নবদ্বীপে চৈতন্য মঠের যা জমিগুলো সব পরমানন্দ সে গুরুপাদ মন্ডল সব ফিরিয়েছেন, সবই অসুরের বিঘাত মুসলমানের দখল করেছিলেন, পড়ুয়ার বললেন, পড়ুয়ার দিয়ে গুরুপাদ বললেন যে এসব খাচ্ছে অসুবি রুটি খাচ্ছে সবগুলো কি হবে, বললেন উদ্ধার করতে পারবি তুমি আমার শুধু আশীর্বাদ করতে পারবি। বলি তিনি পড়াশোনা করলেন, করে তার এক করে যা জমি দেখছেন মা করে একশো দুশো রুপি সম্পত্তি সব ফিরিয়েছেন। তিনি আবার কিন্তু খুব কড়া ছিলেন, আবার খুবই নরম ছিলেন, এখন ওখানে এরকম ছিলেন সবাই, ছেলে কাঁদিয়ে যেমন অনেকে মায়েরা ওই বাঘের ধরে দেবো ওই শিয়ালের ধরে দেবো করে না, ওখানে যার ওই বামন পাড়া যত সব ওই মায়াপুরে আশেপাশে যাব সব ছিল ছেলে কাঁদিয়ে বলতে বিন্দুবাবু কাজে ধরে যায়, বিন্দুবাবু কাজে ধরে যাবো চুপ করুপান্ধব বলতেন আমি এখানে কোনো বেড়া দেবো না বিনোদ বেড়া জানবে। গুরুপাদ আমরা যেখানে পরিক্রমার সময় মায়ের করে যে যেখানে কাঁঠাল গাছের কাছে প্রণাম করি ওখানে চেয়ার কিনে করে থাকেন, হাতে একটা সরিয়ে নাচাতেন আর ওখানে জমি জায়গা করে থাকেন, পরম পুজোবার মহারাজ সকালে বলেছেন সবাই বলতেন হ্যাঁ বাবা এই জমিদারি করছে কিন্তু হাত খুবই সেবা, তিনি তা পরমারদ্যতম ছিল গুরুপাতার আশীর্বাদ পত্রে বলেছেন যে মায়াপুর ভূমি রক্ষক সর্বসদ্গুণ না সারিলে প্রভুবাদ অন্তরঙ্গ প্রভুবাদ অন্তরঙ্গ কথাটা, কিন্তু কাউকে আমি অনেক আশীর্বাদ পত্র দেখেছি পরমারদ্যতম গুরুপাতে নিজে জনের, কিন্তু গুরুপাতের প্রভুবাদ অন্তরঙ্গ সর্বসদ্গুণ
সারিলে
এরকম তার নিজের জীবন দিয়ে গুরু সেবা করেছিলেন প্রভুবাদের সেবা করেছিলেন। প্রভুবাদ আমরা দেখিনি প্রভুবাদের এখানে গুরুপাদন যেতেন প্রভুপাদ উচ্চারণ করতে পারতেন না, অভিভাবনে খেয়ে দিয়ে চোখে ভাবতেন, তিনি বলতেন আমি আমার ভগবান জানি না আমার বউ হলি আমি জানি না আমি আমার জানি আমার প্রভুবাদকে, তিনি আমার ঘর ছাড়িয়েছেন বাড়ি ছাড়িয়েছেন আমার তার গৌরীর চরণে আমার আগ্রহীকরণ করে দিয়েছেন, এইরকম ঘনিষ্ঠা তার দেখা যায় এইরকম ঘনিষ্ঠ দেখি নাই। আজকাল অনেকে ঘুরু সাজতে যাচ্ছি আমরা সবাই ঘুরু সাজতে যাই, আমার গুরু মহারাজ এরকম উচিত বক্তা ছিলেন, তিনি নিজের জীবন আচরণ করে আচার্য সিংহ রূপিনে আচার্য সিংহ কালীকে দেখে তিনি সত্যের সত্যি কথা বলতে তার হয় কোনদিন বিষয় না, তিনি বলতেন সত্যম বৃহৎ প্রিয়ম বৃহৎ মা বৃহৎ সত্যম প্রিয়ম, একটা নীতিকতা আছে সত্যম গুরুবাদ সদা সত্য কথা বলবে সত্য কথা আপ্রিয় হলে বলবে না, গুরুবাদ বলতেন সত্য কথা আপ্রিয় যদি যার লাগবে সে গুরু ভাড়া বুঝতে হবে সত্য কথা সব দিন প্রিয় যে সত্য কথা বলতে পারে না তার গুরু ভাগ্য বুঝতে হবে। গুরুবাদ এই কথে তিনি নির্ভিকরে যখন ওই একটা এই গুরুবাদ মাধব গোস্বামী মহারাজের ওই কলকাতায় ওই তিনিও দার্শনিক পণ্ডিত ছিলেন, তার বিচার এই প্রথম শিলিগুড়িতে প্রায় ৩৫ ৩৬ বছর আগে গিয়েছিল গুরুপাদন তার আগে দিয়েছিলেন, ওখানে আমাদের পরমারত্ব তো ছিল গুরুপাদ আমি সৃষ্টি ছিলেন ওই ওই ইয়ে কি ওই মন্ডল মন্ডল করুন তা গুরুপাদন যেতে কলেজে বক্তৃতার ব্যবস্থা করেছিলেন তিন দিন গুরুপাদনে বক্তৃতা ছিল গুরুমার যেরকম সেই সমাজ সেরকম বক্তৃতা দিতেন দার্শনিক পণ্ডিত ছিলেন, তারপরে গুরুপাদন বক্তৃতা দিয়ে আসে ঘরে এই অধম সেখানে প্রচারে যায়, তারপরে ওই পণিপুর আমাদের এই মন্ডলপুর আমাদের নিয়ে যান প্রসাদ ছিলেন, তা বলছেন যে আচ্ছা নবদ্বীপে যে সাধু বাবা এসেছিলেন কি মহাপণ্ডিত ব্যক্তি সে প্রসাদ বলছেন আমরা কী যে ভক্তিও দিলেন আমরা আমাদের ভেতরেই যাই কি যে গুরুপাদ এরকম দার্শনিক বিচার দিয়ে ভক্তি হয়েছিলেন তারা বুঝতেই পারেন বুঝতেই পারেন তিনি শুধু এরকম এসেছিলেন না দার্শনিক বক্তা ছিলেন, আর নির্ভীক বক্তা ছিলেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ সব হামুচুর দুমিচুর নয়, গুরুপদ এই কথাই নিবারে বলতেন, যখন তিনি দুমকা বক্তৃতা দিয়েছিলেন টাউন হলে, তখন সব উকিল সব বড় উকিলেরা সাথে এসেছিলেন, গুরুপদ দেখলেন বিবেকানন্দের ফটোটা আছে। গুরুপদ নির্ভীক করলে বলছেন, আমি এখানে বক্তৃতা দেবো না, আগে বিবেকানন্দের ফটো না। যে দেখুন ধর্ম জগতে সব থেকে গুন্ডামি করেছে, কারা পাওয়ার শুধু মন্দির ভেঙেছে, আর প্রত্যেক জীবনে যায় মন্দির ভেঙে চুরবাদ চলে গেছে। দুর্বাদন বিচার দিয়ে দেখেছেন, তখন সবাই দুর্বাদন পায়। আমি যা করি তা করো না, আমি যা বলি তাই কর, তার জগতে কাজ হবে না। আচরণ করে প্রচার করলে তবে সেই জগতের কিছু কাজ হতে পারে। আচার্যমান প্রচারক তিনি ছিলেন, নির্বিকল্পে পূর্বের কথা তিনি নির্বিকল্পে প্রচার করেছেন, তার সুভাষীর্বাদে বরং পূজ্যবাদ মহারায়ণ আজকে সারা বিশ্বে, আজকে তার সুভাষীর্বাদে আজ তারই কথা বহুগুলি কথা সব জানতে পারছেন। আমি অধমপচিত বিরন্ত সমিতির সাথে লিখি সুসেবক পচিত অধম ভজন সাধারণহীন, আপনারা সবাই করুন, আমি গ্রুপ প্রার্থনা করি, গ্রুপ ভ্রাতাদের কাছে প্রার্থনা করি, তারা যেন সুভাষীর্বাদ করে
উপস্থিত ভক্তিপ্রদ কাম কেশব কৃষ্ণ মহারাজ আনন্দ, তারপর বর্তমান সভাপতি সূর্যপাদ মহারাজ, অন্যান্য পূজেন্দ্র তিজালী পার্থম কৃষ্ণপ্রিয়, আজ আমাদের গৌরী রামক সমিতি যিনি প্রতিষ্ঠাতা এবং আচার্য, সেই প্রতিষ্ঠ পরম সূর্যপাদ জগৎগুলি স্বামী ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শতবার্ষিকী অনুষ্ঠানের অধিবাসী। আমরা এতক্ষণ সভাপতি মহোদয় শিমুখ থেকে গুরুসেবকের লক্ষণ কি, তাকে গুরুসেবক বলে সংক্ষেপে সার কথা বলেছেন। দ্বিতীয় বক্তা পূজ্যবাদী মহারাজ গুরু মহারাজের অতিমত্ত চরিত্র সম্বন্ধে বিশেষভাবে বলেছেন, আমার কোনো যোগ্যতা নাই, তথাপিও হতাচ্ছলে নিজের আত্মসাধনের জন্য নামের জন্য আদেশ শিরোধার্য করে কৃষ্ণগণ রূপাত্ম যেটুক শক্তি প্রদান করিলেন, যতটুক শক্তি দান করেছেন তদ অনুসারে আমি পরিবেশন করার চেষ্টা করব। যদিও রূপাত্ম তিনি কীভাবে গৌরী বেদান্ত সমিতি স্থাপন করে, তিনি কীভাবে প্রচার করেছেন এবং তার গুরুপাক কর্ম নিখিলাকৃষ্ট জগৎ বিশ্ব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আশ্রয় থেকে আপনার ব্রহ্মচারী বিনোদ বিহারী নাম যখন ছিলেন মায়াপুরে, তিনি এই বিষয়াদি অবশ্যই কাজ দেখাশো করতেন সেখানে না দিয়ে। চিন্তা করলে দেখা যায় অন্য কথা আমি বলতেছি না, আমি বহু দূরে আছি। অর্থাৎ গুরুর সেবা করতে গিয়ে যদি গুরুর ইচ্ছা মতন চলা না হয়, গুরুর ইচ্ছা মতন যদি কাজ করা না হয়, গুরুর ইচ্ছা পূর্ণ যদি করা না হয়, গুরু অভীষ্ট পূরণ যদি করতে পারা না যায়, তাহলে তিনি শিষ্যের অযোগ্য। শিষ্য তাকেই বলে যিনি গুরুর আনুগত্যে গুরুর শাসন মেনে গুরু সেবা করেন, অর্থাৎ যিনি গুরুপাত্মে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে গুরু অভীষ্টপূর্ণ পালন করেন, অন্য বলে শূন্য হয়ে তিনি মনোধর্মী নন। যিনি গুরুর কথা শ্রবণ করেন, গুরুর আদেশ নির্দেশে চলেন, গুরুর সেবা করেন, গুরু সেবা বলে গুরু যার প্রতি সন্তুষ্ট হন, ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। এই জন্য সর্বতভাবে শিষ্যকে গুরুর আদেশ নির্দেশ পালন করে গুরু সেবা করতে হবে। যিনি তা করেন না তিনি শিষ্য হন, আর যে শিষ্য গুরুর শাসনও মানে না তিনি গুরুর শিষ্য হন। এখন সদগুরু সম্বন্ধে গুরু বললেই যে গুরুর আদেশ মেনে চলতে হবে, গুরু ইচ্ছে পূর্ণ করতে হবে, গুরু নির্দেশ মেনে চলতে হবে, যিনি হন মন্ত্র দিলেই যে গুরু হয়ে যাবেন এরকম মানে নেই। জড়রূপী গুরু, মায়াবাদী গুরু, প্রবৃত্তি মার্গের গুরু ভোগ মার্গে আছেন, ভোগের ইন্ধন জোগাচ্ছেন, শিষ্যের সঙ্গে শিষ্যকে নিয়ে ভোগ করেন, এই প্রকার গুরুকেও সদগুরু বলেন না। সেই প্রকার গুরু আদেশ মানলে কি না মানলে? শাস্ত্রের লক্ষণ বলেছেন, যিনি ভগবানের সেবা করেন সর্বতভাবে কায় মনোবাক্যে, ইন্দ্রজয়ী জিতেন্দ্রিয় এবং নির্ভীকভাবে শাস্ত্র কথা প্রচার করেন, আচরণ করেন, তিনি সদগুরু। মধ্যগুরু বাক্যর্মে এই প্রকার গুণগুলি আমরা দেখতে পেয়েছি। এই জন্য ভক্তি সারঙ্গ কর্ম বোঝার মধ্যগুরু বাক্যর্মের সতীর্থ গুরু রাখা আমার গুরু বাক্যর্মে উপাধি দিয়েছেন
প্রাচণ্ড।
যেমন উপাধি দিয়েছেন কালো বাক, সেটি আমরা প্রমাণ পেয়েছি। অর্থাৎ কোনো এক সময় কলকাতায় মধ্য গ্রুপ আক্রমণের সৃত গ্রুপ রাখার মিথুলা বিশ্ব ভক্তিদেব মাধব সিং মহারাজ, তিনি এক বিরাট সভার আয়োজন করেছিলেন ধর্মসভা। সেই ধর্মসভায় মধ্য গ্রুপ আক্রমণকে তিনি আহ্বান করেছেন বক্তৃতায়, সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কলকাতা হাইকোর্টের তিনি বিচারক, প্রধান বিচারক, সেখানে গুরুমাস ওই বক্তৃতা দিতে গিয়ে উঠে গিয়েই তিনি বললেন কি, চামারদের সামনে আমি আর কি হরি কথা বল, বক্তৃতা দিতে উঠে গিয়েই তিনি এই কথা বলছেন, এই চামারদের সঙ্গে তার চামারদের কাছে আমি কি হরি কথা বলব। প্রথমে চামার বললেন শ্রোতাদের, আপনারা মনে কিছু করবেন না, কথা প্রসঙ্গে কথা হবে। অর্থাৎ আমার গুরু মহারাজ যে প্রাচণ্ড গদৈক সিংহ, সিংহ যেমন কাউকে ভয় করে না, নির্ভীক, তার উপাধিতে তার আচার আচরণে কাজে লক্ষণে চরিত্রেও তার সিংহী প্রমাণ পাওয়া গেছে। এই জন্য এই গ্রামে কথাটি বলা হচ্ছে। তখন সব সুতরাং খেপে গেলেন, সাধু বলছে কি ক্যালকাটা সহ সেখানে সব রকম স্বীকৃত লোক, বাইশটা উকিল হাকিম ইত্যাদি জজ প্রিন্সিপাল সব খেপে গেছে, চেপে গেছে। না না আমি সাধু বক্তৃতা শুনবো না, শোনা আমরা জানা এরকম কথা বললেন। আর এদিকে সব কিছু বিয়ার উঠে গেছেন আর পূজ্যপাত মাধব মহারাজ বসুন বসুন বসুন, আপনারা একটু বসুন। আচ্ছা উনি কেন বললেন, কী অর্থে বললেন, কী জন্য বললেন, আপনারা একটু ধৈর্য ধরে শোকন করুন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। এইভাবে অনেকে নিয়েছেন, তার মধ্যে দু একজন চলে গেল। তারপর তিনি উনি বললেন, আপনারা মনে কিছু করবেন না, মধুগুরু পাপন বললেন মনে কিছু করবেন না, আমি চাওয়ার বলছি এই অর্থে যিনি দেহাত্ম বুদ্ধিতে এই আত্মাকে মানুষ দর্শন করে, মনুষ্য দৌলারি জীবকে মানুষ দর্শন করে, উনি মানুষ আমি মানুষ এবং মানুষ অভিমান করি আমরা, আমি মানুষ গরুকে দেহ দর্শনে গরু দর্শন করে, পাখিকে পাখি হাতিকে হাতি, এরা দেহরামি, এরা চামার দর্শন, এর দর্শন হচ্ছে আমার দর্শন, চর্ম দর্শন নিয়ে সম্বন্ধে, দেহ সম্বন্ধে দর্শন, দেহ সম্বন্ধে সম্বন্ধ, কিন্তু গীতাটা বলেনি। গীতা কি বলছেন, ব্রাহ্মণে গভীরস্তিনী
বিদ্যা বিনয় সম্পন্ন,
বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীরস্তিনী শুনিতেই সাপাকে চ পণ্ডিতা সমদর্শন, পণ্ডিতা সমদর্শন, সমদর্শন মানে আত্মবিচারে আত্মস্বরূপ বিচারে যে দর্শন, সর্বজীবের আত্মবিচারে যে দর্শন, সেই দর্শনটাই হচ্ছে অপ্রাকৃত দর্শন, চিন্ময় দর্শন, স্বরূপের দর্শন, আত্মদর্শন, সেখানে দেহদর্শন কথা নাই। সেটা এই জন্য বিদ্বান ব্যক্তি পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণের মধ্যে যে আত্মা, গাভী গরুর মধ্যে যে আত্মা, হাতির মধ্যে যে আত্মা, কুকুরের মধ্যে যে আত্মা, চন্দ্রের যে আত্মা, নিজের যে আত্মা, এই প্রকার নিজের আত্মার স্বরূপে সকল দেহদার জীবের আত্মাকে একরূপ দর্শন করেন, একরূপ চিন্তা ভাবনা করেন ঈশ্বর সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে। এই কারণে তাকে বললেন পণ্ডিত, তিনি সমদর্শন। পরন্তু দেহদর্শনের বিচারে যিনি যে কর্মফল লাভ করছেন সেই কর্মফলে কেউ মানুষ, কেউ পশু পক্ষী, গরু হাতি ঘোড়া বিভিন্ন দেহ লাভ করেছেন, দেহটা আলাদা বিচার, এটা একটা পোষা বস্ত্রের ন্যায় শরীরের, আত্মা সকলেই আমাদের এক জিনিস। পাঁচ গ্লাসে পাঁচটা রং আছে, লাল নীল হলুদ সাদা কালো, এক বালতি জল তার মধ্যে পাঁচটা গ্লাসে রাখা হলো, গ্লাসের রং অনুসারে কোনোটা কালো দেখা যাচ্ছে, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা নীল, গ্লাসের রং হিসেবে, কিন্তু জল একই জল পাঁচটা গ্লাসে আছে। সেই প্রকার আত্মদর্শনে যিনি সমস্ত জীবকে দর্শন করেন তিনি পণ্ডিত, এই হল সমদর্শন। এই জন্য আমি প্রথমে বলেছি, গুরুবাদ বলছেন যে আমি চামার বলছি আপনার মনে কিছু করবেন না, বদ্ধজীব দেহর আমি, তারা দেহটাই জ্ঞান উঠতে পারে, আমি দেহ দেহ জানি, দেহের থেকে আত্মার যে পৃথক দর্শন, দেহ হইতে আত্মাকে ভিন্ন দেখি বলি আনে, কাষ্ট হইতে ভিন্ন হয়েছে দীপ্ত হইতে নয়, কার আগুন নয় আগুন দেখার নয়
আর দরকার নেই,
কিন্তু সেই যদি আমরা কাঠটাকে আগুন বলি ভুলে যাবে, আগুন যদি কাঠ বলি ভুলে যাবে, তদ্রূপ বদ্ধদেবের দর্শন তিনি মানুষ, এই কারণে এই সিদ্ধান্ত বিচারে আমি চামার রয়েছি আপনার মনে কিছু বলবেন। যেমন কিরকম বক্তার, হ্যাঁ কথার কত বড় জোর, সিংহের মতন তিনি গোয়ায় দিতেন না, কাউকে ভয় করে কথা বলেন। এই কারণে এই সব আচার বিচার সিদ্ধান্ত বক্তা, নির্ভীক বক্তা এবং ওদর্শনী ভাষণ, তার বক্তৃতা শুনে, তার কথাবার্তা জেনে, তার গ্রুপ রাখা কম যে সমস্ত আচার আচরণ বিচার তিনি এক সময় পূর্বপাদের সমাধিতে বক্তৃতা দিয়ে দিতে গিয়ে তিনি বললেন যে আমি পূর্বাদকে মানি, কাউকে জানি না, আমি ভগবানকেও জানি না চিনি না, আমাকে ভগবানকে দেখিয়ে দিবেন আমার পূর্বাদ আমার গুরুদেব,
আর প্রভাত বলতে তিনি কেটে ফেলেন। প্রভাতের প্রতি তার নিষ্ঠা দৃঢ় ভক্তি যেরকম ছিল সেটুকু যদি আমার মধ্যে একটুকু হয় তাহলে আমার অনেক কল্যাণ হবে। বদিউ গুরুপাদ পাত্রের সঙ্গে গুরু বৈষ্ণবের কৃপায় আমার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আসাম নামে গিয়ে বিহার ইত্যাদি করে সিমলাওয়ান অলিন্দাপুর সমস্ত জায়গায় তার কৃপায় ভ্রমণের সেই সৌভাগ্য লাভ হয়েছে। তার বক্তৃতা তার কথা যে সমস্ত কথা শ্রবণ করেছি হৃদয় যেন একাবাদ করে আছে। তার কথা ওই প্রকার একটি কথাও শুনে যদি আমরা জীবনে একবার ধারণ করতে পারি তাহলে আমাদের অনেক কল্যাণ। এই গুরুপাত্রের সেবা করতে গেলে যিনি গুরুপাত্রের মনোভীষ্ট পূর্ণ করতে পারেন তার ইচ্ছা মতন চলতে পারেন করতে পারেন তিনি গুরুকৃত লাভ করেন এবং গুরুকৃত লাভ হলেই তিনি ভগবানের কৃত লাভ করতে পারেন। অতএব মধুর গুরুপাত্রের সেই শতবার্ষিকী উৎসব অনুষ্ঠান দেখুন তার আকর্ষণ কীরকম। কৃষ্ণ যেমন চুম্বক সকল জীবকে আকর্ষণ করেন গুরুপাত্রও এই পুরোটা কৃষ্ণের ন্যায় অভিন্ন বলে জীবের নিস্তার লাগে নন্দসূত হরি ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি তিনি কৃপা করিয়াছেন এবং আপনাদের সকলকে আকর্ষণ করে এনে কৃষ্ণকথা শ্রবণ করাচ্ছে হরিনাম তিনি আপনাদের উপদান উপদেশ করতেছেন মহাপ্রজিতার শিক্ষা গৌরিত্যানন্দ যে শিক্ষা দিয়েছেন সকল দিনকে কৃষ্ণ নাম প্রেম দান করেছেন সেইটি তিনি শিক্ষা দিয়েছেন এগিয়ে তার অহিকৃত কৃপা। গুরুপাত্রের মহিমা অনেক কিছু আছে আগামীকালও হবে বক্তা আরও দু চারজন আছে মহারাজন বলবেন আমি বৈষ্ণব আদেশের বিরক্তি কথা বলার জন্য আমি গণ্যমান হয়েছি আমি আর বেশি কিছু বলতেছি না রাত্রি হয়েছে এইখানে বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম।
জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নামায়ং বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রী শ্রীমদ্ভক্তিপ্রজ্ঞানকেশব ইতি নাম অতিমহাচরিত্রায় অর্থিতানঞ্জ পালিনি জীবদুঃখিতদার্তায় শ্রীনামুক্তিপ্রদায় নামায়ং বিষ্ণুপাদায় গুরুপৃষ্ঠায় ভক্তিকুশল নরসিংহস্বামী নামায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রী শ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামি বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবশ কৃষ্ণভক্তিপ্রদে সত্ত্বত্বিনো বাঞ্ছাকলবতনুমস্য কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মাবদন্নায় কৃষ্ণপ্রেমপ্রদায় কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনামোদ্ভূ। যাহার করুণা হলে শ্রী ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম কারণী শিষ্য গুরুপাদ পদ্ম শ্রীমৎ গৌড়ীয় বৈষ্ণবাচার্য মুকুটমণি শিশুগুরু নিত্যানন্দ রাধা কৃষ্ণ প্রেম ভক্তবৃন্দাগিনি রাজহংস শ্রী ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রী ভগবত সেবা প্রদানকারী চিদ্বিলাসভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ শ্রীপাদ পদ্মে সর্বাগ্রে ভক্তিপূর্ণ অনন্ত জ্ঞাপন করে অনন্তর মধ্য শিক্ষাগুরু ভক্তি কুশল নরসিংহ সিংহরাজ পরম ভক্তি সিদ্ধান্তর ভক্তিবিদান্ত মহারাজ বিষ্ণু মহারাজ প্রী মহারাজ অন্যান্য মঙ্গল মহারাজ অন্যান্য চিদন্নিপাদগণ তথা সমেত সকল বৈষ্ণববৃন্দ শ্রীজন্ম কমল ভক্তি অদ্য আমাদের পরমারাধ্যতম পরম কারণীয় শিষ্য গুরুপাদ পদ্ম গৌড়ী বৈষ্ণবাচার্য মুকুটমণি নিত্যলীলা কৃষ্ণ সুভাগ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ স্বাভাবিকভাব শতবার্ষিক মহোৎসবের আজ অধিবাস দিদি, আমরা তাঁর শ্রীপাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য সমবেত হয়েছি। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কষ্ট করে, তবে কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। নো গেমস উইদাউট গেমস, কষ্ট করতেই হবে। ধ্রুব মহারাজ তিনি ভগবানকে লাভ করার জন্য কত কষ্ট করছেন, গাছের পাতা খেয়ে, শুকনো পাতা খেয়ে, হ্যাঁ, বায়ুভক্ষণ করে কত কষ্ট করে তবে তিনি ভগবানকে লাভ করছেন। সুখে ভোগে থাকলে তো ঈশ্বরকে লাভ করা যাবে না। এবং অনাদিকালের এই যে বন্ধন, এর থেকে আমরা মুক্তিও লাভ করতে পারবো না। সেই জন্য সেই শ্রী ভগবানের পাদ পদ্ম লাভ করতে হলে কষ্ট করতে হবে, গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে হবে। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। শ্রী গুরু পাদ পদ্ম বৈষ্ণববৃন্দ এবং ভগবানের গুণগান করলে বা শ্রবণ করলে জীব এই সংসার যারা যন্ত্রণা থেকে উদ্ধার লাভ পেয়ে থাকে। শাস্ত্রী বলছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নবতি কুতোপি, ধায়ং স্তুবং তস্য যশস্তে সন্নং বন্দে গুরো শ্রীচরণারবিন্দম। বলছেন, যাহার কৃপায়, শ্রী ভগবত কৃপা অর্থাৎ গুরুদেবের কৃপা লাভ করতে পারলে তিনি শ্রী ভগবানের কৃপা লাভ করবেন। যিনি অপ্রসন্ন হলে কোথাও গতি নেই। যস্য অপ্রসাদা নগতি কুতোপি, যিনি অপ্রসন্ন হলে কোথাও গতি নেই। ধ্যায়ং স্তুবং তস্য যশস্ ত্রিসন্ধ্যং, সেই গুরুদেবের চরণ কমল। বলছে ত্রিসন্ধ্যা, সকালে, মধ্যাহ্নে, সন্ধ্যায় কি সব সময় সেই গুরুপাদ গুরুদেবের শ্রীপাদ পদ্ম ধ্যান করবে। শাস্ত্রী বলছেন, তৎবিজ্ঞানার্থ সগুরুমেব গচ্ছেত, তৎবিজ্ঞানার্থ অর্থাৎ সেই ব্রহ্মবস্তু ভগবত বস্তুকে বিশেষ জ্ঞানের সহিত লাভ করতে হলে গুরুদেবের নিকট যেতে হবে। সেই গুরুদেব কীরকম হবেন, না শব্দে পরে স্নাতং ব্রহ্মণি উপসমাশ্রম, শব্দব্রহ্ম, বেদ বেদান্ত শাস্ত্রাদিতে সুপণ্ডিত এবং নিজেও ভজন পরায়ণ। তিনি নিজেও ভজন পরায়ণ, তিনি গুরু। আচার্য তাকে বলা হয় যে আচিনোতি য শাস্ত্রার্থং, আচারের স্থাপত্যবি স্বয়ং আচরিত যসমান আচার্য স্তেন কীর্তিত, শাস্ত্র সিদ্ধান্ত সমূহ তিনি চয়ন করে নিজের জীবনে পালন করে যিনি শিষ্যবর্গকে শিক্ষা দেন তিনি হলেন আচার্য বা সদ্গুরু। গুরু অর্থে গুমান অন্ধকার, রু মানে আলোক। তিনি ভগবত কথা উপদেশ করে ভগবানের প্রতি অনুরাগ জন্মিয়ে দিয়ে এই সংসার অন্ধকার থেকে উদ্ধার করে শ্রী ভগবানের চরণ সেবারও আলোকে পৌঁছে দেন, তিনি হলেন প্রকৃত গুরু। এ সংসার মায়াময়, যেটা আমার নয় সেইটাই আমার বলে প্রতিভাত হচ্ছে। আমার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার বাড়ি, আমার জামাই, আমার জামাই। ঈশ্বর না করো হঠাৎ দেহ রক্ষা করলে আর কি তারা আমার থাকবে। তথাপি আমরা মায়াবদ্ধ জীব, আমার আমার করে প্রকৃত আমার যে ভগবান, সেই ভগবানকে আমরা ভুলে আছি। অধনে যতন করি ধন ত্যাগিন, কৃষ্ণ প্রেম রতন ধন হেলায় হারাইন। অধন বস্তুকে ধন মনে করে আগলে আছি। দেখুন, আগে নিয়ম ছিল পঞ্চাশ উর্ধং বনং ব্রজিত, পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে বাবা ছেলে পেলেদের উপর সংসারের ভাত দিয়ে বনে চলে যাও, ঈশ্বর আরাধনা করো, আর আসক্ত হয় না। কেন, ট্রেন ইজ কামিং, ই শুড গো ফ্রম দিস হাউস। হ্যাঁ, সুতরাং তোমাকে চলে যেতে হবে বাড়ি ছেড়ে, তখন রাত পোয়াতে দেবে না, বলে বাসি মরা তাড়াতাড়ি বের করা ওই সংসারে পাঁচ কেটে লোকজন দেখে রাতারাতি শ্মশান ঘাটে পার করে দেবে বলে বাসি মরা। তবে আরে যে বাবা বাড়ি করলো ঘর করলো এত কষ্ট করলো বলে এই রাত্রি পের ওই ঘরে রাখা যাবে না বলে পাঁচ পাঁচটা ছেলে থাকতে তো বাসি মরা করে বের করলি দেখে তাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যাবে। তাহলে কি সঙ্গে আপনার গেল বলুন তো, এত সারা জীবন কষ্ট করলেন মাথার গাম পায়ে ফেলে ছেলে পেলেকে মানুষ করলেন ছেলে মেয়েদের বিয়ে দিলেন কত কষ্ট করলেন আর আজ বলে কিনা তাড়াতাড়ি বের করে দাও। আর শুধু নয় ঝাড়ু আর জল দিয়ে সমাজের কি রীতি আছে জানি না বলে গোবর জল দিয়ে বের করে দাও, ঘরটা অনেকদিন অপবিত্র করে রেখেছিল গোবর জল আর ঝাড়ু দিয়ে বের করে দেয়। আর হাঁড়িকুড়ি আপনি ছিলেন অপবিত্র হয়ে গেছে সব মাটি হাঁড়িটা যদি থাকে সব ফেলে দেবে মা অপবিত্র করে ঘরটা ছিলেন দেখুন। তাহলে সংসারের জন্যে আপনি কি করলেন কি আপনার লাভ হলো? একটা প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা আমি বলি। এক ভদ্রলোক তার নাম শাহবাবু মানে একজন একটা জায়গায় তখন তার তখন তার ছেলে ছেলে জিজ্ঞেস করছে বলছে তোমার বাবা কোথায়? তো সেই তখন সেই ছেলেটা এমন লোকটা বলছে 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 তো ওই তো নগেন সাহা যাচ্ছে ওই দেবেন নগেন সাহা যাচ্ছে এই ছেলেটা তার বাবার নাম ধরেই বলছে এই যে দেবেন নগেন সাহা যাচ্ছে ওই 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 আরে বাবা যাচ্ছে বল সেটা একটু বলে যে বাবা হচ্ছে তা বলবে না। তা দেখুন এই তো শেষে পাবেন ছেলের কাছ থেকে এইসবই পাবে শেষে আবার মার মারধরও খাচ্ছে অনেক আজকাল ছেলে বাম্মাকে ধরে পিটোচ্ছেও আজকাল পেপারে তো দেখছেন বাড়ি পুরে সে মেরেই ফেললো কোলা কেটে। আর রিসেন্টলি একটা পেপারে দেখলাম তার বাবাকে মাথা তিনটে দুটো আরো বন্ধু বান্ধব নিয়ে মদ খেয়ে আর মাথায় ডান্না মেরেছে দিয়ে রাত্রে গলা কেটে দিয়ে আর চাবি মেরে দীঘা বেড়াতে গেছে তিন বন্ধু এই কিছুদিন আগে পেপারে দিয়েছে গলা কেটে দিয়ে দীঘা বেড়াতে গেছে তার ফিরে এসছে তাই বলছি তালা পাড়া পড়ছি বলছি কিরম বদমাস পরে বলছি আচ্ছা তা বাবা তালা দিয়ে গেছে কোথায় বলতে পারে? তা আমরা কী করে বলবো? তাহলে বাবা বোধ কোথাও গেছে তারপরে গন্ধ ছেড়েছে দু তিন চার দিন হয়ে গেছে তো তা গন্ধ ছেড়েছে তখন পাড়া পড়ছি তালা তোলে তোর বা কী গন্ধ করছে দেখো দিয়ে ঘর দেখে না এরম তাই ছেলেটাকে ধরে পুলিশ তা দেখুন এই তো অবস্থা বাবা গলা কেটে দিল এত কষ্ট করে মানুষ করলো কিন্তু দেখুন ভগবানের নাম তাও করবে না এরকম সংসারে তাও আসক্ত হয়েছে পঞ্চাশ বছর হয়ে গেছে শাস্ত্রী বলছে বনে চলে যাও হরি আরাধনা করো পঞ্চাশ কেন সত্তর হয়ে গেছে তাও ওয়ান পাইস ফাদার মাদার যদি সাধু সন্ন্যাসী ঢোকে বলে আগেই বলে দেবে বাবা আমি ছেলেদের ছেলেদের নাম সব লিখে দিয়েছি বাবা আমার আর কিছু আরে সাধু কী জন্য এসছে শোনো আসা মাত্রই ভাবি কিছু চাইতে এসেছে না এ সাধু যেমনি ঢুকেছে বলে বাবা আমি ছেলে পেলেদের নামে সব লিখে দিয়েছি বাবা আমার আর কিছু নেই সত্তর বছর বয়স হয়ে গেছে ওয়ান পাইস ফাদার মাদার মানে ওয়ান ফুট ইন দি গ্রেভ এগুলো কবরে যেতে হবে তাকে তা কিন্তু তাও বলছি বাবা কিছু দিতে হবে কি আসক্তি দেবেন সত্তর বছরও আসক্তি যায়নি সংসারে কিন্তু ভগবানের অনুরাগ হবে না। তাহলে শঙ্করাচার্য যেন বলেছিলেন না বাল স্থাবত ক্রীড়া আসক্ত তরুণ স্থাবত তরুণী রক্ত বৃদ্ধ স্থাবত চিন্তামগ্ন পরমে ব্রহ্মণী কোপি নলক বাল্যকাল খেলাধুলা হয়ে গেল তরুণ বয়স তরুণীতে আসক্ত হয়ে গেল বৃদ্ধকাল আলো সব সুখ বৃদ্ধকাল চিন্তামগ্ন নানা রোগ রোগেতে ব্যাধিতে নানা চিন্তামগ্ন আবার সংসারে হয়তো দুটো ছেলে বেকার আছে কী হবে দুটো মেয়ের বিয়ে হয়নি কী হবে নানা চিন্তামগ্ন বৃদ্ধকালে নানা বৃদ্ধ স্থাব চিন্তামগ্ন বৃদ্ধকালে নানা চিন্তা শরীরের চিন্তা রোগের চিন্তা ছেলে মেয়েদের চিন্তা নানা চিন্তা কিন্তু পরমে ব্রহ্মণী কোপিন লগ্ন কিন্তু পরব্রহ্মের চিন্তা কেউ নিযুক্ত হলো না। হ্যাঁ শঙ্করাচার্য দুঃখের সঙ্গে বলেছিলেন যে বাল্যকালটা খেলাধুলা হয়ে গেল তার তরুণ বয়স তো তরুণকে যদি বলছে দাদা মশাই আগে সংসার টংসার করি এখন হরি হরি বললে হবে? হ্যাঁ তরুণ বয়স তরুণ তো আসক্ত হলো আচ্ছা বৃদ্ধকালে হবে বৃদ্ধকালে যেমন কি একটা হরিভজন কর দাঁড়ান এই তো রিটায়ার করলাম এখন বাড়িঘর করতে হবে তার মেয়ের বিয়ে দিতে হবে ছেলের চাকরি নাই তার একটা ব্যবস্থা করতে হবে এখন হরি হরি করলে হবে তারপরে শ্মশান ঘাটে যাবার যেদিন ঘর ঘর শব্দ হলো সেদিন কী হবে বলে মাথা এখন তো যাবার সময় হয়ে গেল ছেলে বলছে ছেলেকে বলছে বাবা দেখ আমি তো যাবার সময় হয়ে গেছে ওর কাছে ওই টাকা পাবো ওই কাছে ওর টাকা পাবো ইটগুলো আনা আছে দোকানে দোতলাটা করি আর ছোটো ছেলের বিয়েটা দিতে পারলাম না ওটা কোন দিয়ে দিস ছেলে বলছে বাবা সে যা হয় হবে একটু ঠাকুর নাম করো বাবা আর বকাস না রে আর পাচ্ছি না, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এই তো সংসার দাদা, আমি আমরা এই সংসারে আসক্তি ছাড়ব না, ভগবানের পাদ পদ্মে যাবো না, শুধু আসবো আর যাবো, আসবো আর যাবো। এই সংসার কোন রূপী জানো নাম? শঙ্করাচার্য জিজ্ঞাসা করেছিলেন, অপি কুশলী ভবান, আপনি কুশলে আছেন? তবে তো কত্র কুশলাং পুনরূপী জানানাং পুনরূপী মারানাং তদ্বজ্জাননী জঠরে সায়ানাং ইতি সংসারে সুরতর দোষ কতমীয় মানব তব সন্তোষ। তোমার সন্তোষ কোথায়? এই জন্মগ্রহণ করছো, আবার মায়ের জঠরে ঢুকবে, আবার বেরোবে, আবার আসবে, আবার যাবে, এ সুখ আছে আসা আর যাওয়া? হ্যাঁ, একটা গল্প বলে শেষ করছি, কালকে আবার অনেক কথা গুরু মহারাজের হবে। হ্যাঁ, এক মানে আজকাল তো চাকরির খুব অভাব, তা একটা প্রেপারে দিয়েছে, আমি চাকরি দেবো, কেউ যদি চাকরি করতে চান 5,000 টাকা মাইনে। 5,000 টাকা মাইনে বলে প্রথমে যে আসবে আমি তাকেই চাকরিটা দেবো, কেন একটা তো পোস্ট, প্রথম যাকে আমি দেখবো। তা একটা লোক সে রাত থেকে এসেছে, সে রাত এবার 3:00 থেকে এসে ধন বসে আছে আগে লাইন দিয়ে প্রথমে, এখন বলছে আমি দরজা খুলে যাকেই দেখবো আগে তাকে, তা ওকেই দেখেছে, তাহলে ঠিক আছে আপনি চাকরি করবেন? বলছে হ্যাঁ, কাল 10:00 আসবেন, সকাল 10:00 আসবেন, আপনি চাকরি দেবেন। তো এসেছি, বলে কী কাজ? বলে আমার এই বাড়িটা ধরুন 5 তলা বাড়ি, আপনি এই এক পা করে এই উঠবেন, আবার উঠলে পরে ছাদে পা দেওয়ার মতো আবার নামবেন, আবার উঠবেন নামবেন। এই এখন তো 10:00 বাজে, এই 4:00 পর্যন্ত সরকারে 5:00, আমি 1 ঘন্টা কমেই নাই, 10:00 থেকে 4:00 আমি এই ডিউটিটা করি। সে 5,000 টাকার লোভে তার সংসার চলে না, করবো 5,000 টাকা পাবো। তা এক পাক আবার উপরে উঠেছে, উপরে উঠে তখন ভাবছি একটু দাঁড়িয়ে যাবো, ওখানে আবার 3,000 টাকা দিয়ে আর একটা লোক নিযুক্ত করে রেখেছেন, যে উপরে লোকটা উঠলে তাকে পুশ করবে, ঠেলবে, নিচে নেমে যান, এখানে দাঁড়াবার জন্য আমাকে আবার মাইনে দিয়ে রেখেছেন, বুঝলেন, আপনাকে পুশ করার জন্য নেমে পড়বে তাড়াতাড়ি। আগে ভদ্রলোক আবার তাড়াতাড়ি নেমে নিচে এসে ভাবছে একটু দাঁড়াবো, নিচে আবার একটা লোক ওকে 3,000 টাকা মাইনে দিয়ে তাকে বলতে আপনি উঠুন, এখানে দাঁড়াবার কথা নেই, আমাকে 3,000 টাকা মাইনে দিচ্ছেন শুধু আপনার ঠেলবার জন্য, হ্যাঁ আপনাকে শুধু ঠেলে দেবো ওই জন্য 3,000 টাকা পাবো। বলি তাই নাকি? হ্যাঁ উঠুন। বলে ভাড়া কর, আবার উঠেছে, আবার নেমেছে, আবার 2-10 বার করে যায়, আর সে 5 তলা বাড়ি, 2-10 বার নেমে আর আর পারছে না দাঁড়িয়ে, তখন নাই বোঝায় দাঁড়ালো, আবার ঠেলেছে, কী হবে আবার বাধ্য হয়ে দিয়ে 10-12 বার করে ধূপ করে বসে পড়েছে, ধূপ করে বসে পড়েছে। কী হলো কী হলো কী হলো? মালিক নিজে এসছে, কী হলো? না আমি তো পারছি না, একটু জিরোতে না, জিরোলে কী করে হয়? আচ্ছা যান, আমি আবার 5,000 টাকা বাড়ি দিলাম, 5,000 দিয়ে 10,000 মাইনে, 10,000 দেবেন? বলে হ্যাঁ, আবার টাকা লোভে তখন বলছি যে ঠিক আছে 10,000 টাকা মাইনে, এবারে কোনোদিন দেখেনি, 1 মাস 10,000 টাকা, সে গরিব লোক, এবারে আবার টাকার লোভে, কিন্তু 5 তলা বাড়ি তো, আবার 2-10 বার করে করে একবারে ফ্ল্যাট, আর কী হলো? না আর আমি পাচ্ছি না। তাহলে দেখুন আমার এই কথা, গল্পটা বলার একটা রহস্য নেই, এই আসা আর যাওয়া এটা তো সুখকর হচ্ছে, চার পারল না সেটা ফ্ল্যাট, আসা যা উঠার নামা উঠার নামা সুখকর না কষ্টকর? সেই রকম আমরা আসতে আর যাচ্ছি, পুনরূপী জনরাং পুনরূপী মনরাং তদবাদ জননী জঠরে সায়ানাং ইতি সংসারে সুটর দোষ, এই তো কষ্ট, আসতে আর যাচ্ছি, আর এটা কি সুখকর? তাহলে আমার একটা যদি জায়গা থাকে যে যেখানে গেলে আর আসতে হবে না, তাহলে সেই স্থানটা অ্যাডপ্ট করা উচিত, সেই পথটা নেওয়া উচিত। সেইটি ভগবান নিজে মুখে বলেছেন, আ ব্রহ্মঘোণা লোকা পুনরাবর্তি অর্জুন মা তৎকন্তেয় পুনর্জন বিদ্যতে। হে অর্জুন, অর্জুনের মাধ্যমে আমাদের বলেছেন যে ব্রহ্মলোকে যাও, স্বর্গে লেগে যাও, পুণ্যক্ষয়ে আসতে হবে, কিন্তু মা তৎকন্তেয় পুনর্জন বিদ্যতে, আমায় পেলে আর পুনর্জন্ম হবে না। তাই সেই গুরুদেবেই সেটি সেই ব্যবস্থা করতে পারেন। গুরুদেব কী করেন? স্পিরিচুয়াল গাইড, উনি ভগবানকে পাওয়ার রাস্তা দেখান, এই সংসার সাগর থেকে উদ্ধার করে গোবিন্দের চরণ আলোকে পৌঁছে দেন, এইটি গুরু। সুতরাং আমাদের সকলেরই কর্তব্য সদ্গুরু পদাশ্রয় করে হরি আরাধনা করে ওই আসা যাওয়া যে কষ্টকর ব্যাপার থেকে, এর থেকে সকলে মুক্তি লাভ করুন, তাহলে আমরা শান্তি লাভ করবো। আজ এই পর্যন্ত বলে আমি ক্ষান্ত হচ্ছি, কালকে আমাদের আচ্ছা কালকে আমাদের 5টার সময় আমাদের মঙ্গলারতি হবে, কাল তো নগর কীর্তন হচ্ছে না, সকালে মঙ্গলারতি হয়ে যাবে, তারপরে আমাদের এই প্রভাতী কীর্তন একটু হবে পাঁচটার থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত, তার ওই কীর্তন এবং পাঠ যেটা আমাদের দৈনন্দিন হয় আটটার মধ্যে সমাপ্ত করে আমরা আটটার থেকে পুষ্পাঞ্জলি দেওয়া আরম্ভ করবো দশটা পর্যন্ত, সাড়ে নটা যখন হয় আর কি সাড়ে নটা দশটার মধ্যে কমপ্লিট করতে হবে। আর দশটার থেকে আমাদের আবার এই হরিকথা হবে, সভা হবে, মায়াপুর থেকে ভোজনাঙ্গন আসবেন, গুরুপাদ পদ্মের মহিমা সকালে কীর্তন করে দশটার সময় যে যেখানে যান না কেন এই দশটার সময় এখানে চলে আসবেন, এখানে আবার ধর্মসভা হবে। আর সুতরাং কালকে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, তো সকালে কেউ কিছু খাবেন না যেন, কেন খেয়ে দিলে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। সুতরাং পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং ধর্মসভা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত, বারোটা একটা, তারপরে আমরা ভগবানের প্রসাদ মধ্যাহ্নে আমরা পাবো। আবার বিকেলেও আমাদের বৈষ্ণবগণ হরিকথা বলবেন, সন্ধ্যে তো হবে। সুতরাং আপনারা এসেছেন, বাড়িতে তো খাওয়া খাওয়ানো অনেক ব্যবস্থা আছে, তো এখানে তো আপনারা শুধু খাওয়া খাওয়ানোর জন্য আসেননি, এসছেন হরিকথা শুনতে, কিছু আপনারা কিছু আত্মার কিছু খোরাক নিতে, বাড়িতে তো দেহের খোরাক অনেক আছে, সেই জন্য তো আপনারা আসেননি, এসেছেন এখানে আত্মার কিছু খোরাক নিতে। সুতরাং আমরা বলি সবাইকে যাবেন যাবেন যাবেন, কিন্তু আমাদের তো সীমিত ঘর, সকলকে ঠিক আমরা থাকতে দিতে পারছি না, সেরকম আর ভালো খাওয়া দাওয়া দিতে পারবো না, আপনারা কিছু মনে করবেন না। সুতরাং এই কষ্ট করেই একটু হরিকথা দু তিন দিন শুনে যান, এই ব্যাটারি চার্জ দেওয়ার মতো, যে চার্জিং করে গেলে যেমন সাত দিন ব্যাটারি চলে, আবার ওইরকম আপনারা এই ব্যাটারি চার্জিং এরকম চার্জ করে যেতে মধ্যে মধ্যে যেমন এসেছিলেন ঝুলনে রথে তিরোভা উৎসবে, আবার এই আবির্ভাব এসছেন, আবার পরিক্রমা আসছে, মধ্যে মধ্যে চার্জিং দিয়ে গেলে আমাদের মায়াটা কেটে যাবে। হ্যাঁ, এই জন্যে মধ্যে মধ্যে বৈষ্ণবদের কাছে এসে আমাদের আত্মাকে চার্জিং করে দিয়ে গেলে মায়াটা কেটে যাবে। মায়ার উপর যে কভার পড়ে তো ধুলো ময়লা ধরলে যেমন ধুলে ছেড়ে দিতে হয়, কাঁচের উপর ধুলো ময়লা ধরে তো কাঁচটা স্বচ্ছ আছে কিন্তু ধুলো ময়লাগুলো ছেড়ে দিতে হয় তবে মুখ দেখা যায়। আত্মা স্বচ্ছ আছে কিন্তু আত্মার পরে মায়ার আবরণ, মায়ার আসক্তি, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের টাকা পয়সার প্রতি আসক্তি, এই আসক্তিটাই তো ভগবানের দিকে এগোতে দেয় না। ওই আসক্তিরূপ ময়লাগুলো হরিকথারূপ জলে এ ধৌত করে নেন, চার্জিং করে নেন মধ্যে, তাহলে পরিষ্কার থেকে যাব। সুতরাং এই বলে আমি এখন সমাপ্ত করছি, আপনারা সকালে তাই এবারে এখানে সব লাইন দিয়ে বসে যান, সব প্রসাদ ব্যবস্থা প্রসাদ নিয়ে নেবেন, বিশ্রাম করবেন, আর সাড়ে চারটার সময় এখানে চলে আসবেন। এই পর্যন্ত আগে হ্যাঁ দীক্ষিত অদীক্ষিত আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে আবির্ভাব কীভাবে আমরা দিই, দীক্ষিত বা অদীক্ষিত সকলেই পুষ্পাঞ্জলি কালকে দেবেন, কেউ খাবেন না যেন পুষ্পাঞ্জলির আগে, এটা আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সুযোগটা আমরা দিই, দীক্ষিত বা অদীক্ষিত সকলেই দেবেন। নম বিষ্ণু প্রজ্ঞান কেশব, হ্যাঁ মমতা হরে কৃষ্ণ।